রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। ২২ পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير
আর আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং কিয়ামত সংঘটিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না, চোখের পলকেই ঘটে যাবে বরং তার চেয়েও কম সময়ে। আসলে আল্লাহ সবকিছুই করতে পারে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। কিয়ামতের আট নম্বর আলামত হচ্ছে শান্তির প্রসার ঘটবে। হাদিসে বর্ণিত হয়েছে যে শান্তির প্রসার ঘটবে, আবার এও বর্ণিত আছে যে ফিতনার প্রসার ঘটবে, এবং এই দুটো একই হাদিসে বলা আছে। অতএব এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন সময়ে ঘটবে। যখন ইসলাম থাকবে তখন শান্তি বজায় থাকবে, আর যখন মানুষের উপরে ধর্মের প্রভাব কমে যাবে, দিন মানার প্রবণতা কমে যাবে, তখন দুর্নীতি ও ফিতনা বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসে এই শান্তির প্রসার সম্পর্কে আমরা জানতে পারি। যেমন তাদের একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং মক্কায় সেই সময়ে ইসলামের প্রাথমিক বছরগুলোতে সাহাবারা যে কঠিন সময়ের মোকাবেলা করছিলেন সে বিষয়ে অভিযোগ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফরিয়াদ জানালেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন এবং তার চেহারাতে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমাদের পূর্ববর্তীদের মাঝে কিছু লোককে ধরে নিয়ে আসা হতো, জমিতে গর্ত খোঁড়া হতো, সেখানে ঢুকানোর পর একটি করাত নিয়ে আসা হতো, তারপর সেই করাত দিয়ে দুই টুকরা করা হতো, তবু তারা তাদের দিন ছাড়ত না। তারপর তারা তাদের সামনে আরেকজন মুসলিমকে ধরে নিয়ে আসত এবং লোহার চিরুনি দিয়ে তার দেহ আঁচড়াতে থাকত যতক্ষণ না তাদের হাড় থেকে মাংস আলাদা হয়ে যেত, কিন্তু তারপরেও সে তার দিন ছাড়ত না, কিন্তু তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছ, তোমরা তাড়াহুড়া করছো। যদিও খাব্বাব এবং অন্যান্য সাহাবারা বিভিন্ন প্রকার অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, ব্যতিব্যস্ত হয়েও না, আল্লাহর প্রদত্ত বিজয় আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে এমন লোক ছিল যাদেরকে তোমাদের চেয়েও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। চিন্তা করে দেখুন, কারো মাথায় একটি করাত ধরা হয়েছে তাকে দ্বিখণ্ডিত করে ফেলার জন্য, কিংবা লোহার চিরুনি দিয়ে তার হাড় মাংস আলাদা করে ফেলা হচ্ছে। চিন্তা করে দেখুন তাদের কষ্টের মাত্রা। কিন্তু এত কিছু সত্ত্বেও তারা তাদের দিন ত্যাগ করেননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আল্লাহ এই দিন পরিপূর্ণ করবেনই, তিনি এই দিনকে বিজয় দান করবেনই। যখন এমন একটা সময় আসবে একজন সফরকারী সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করতে পারবে, কিন্তু সে আল্লাহ ও নেকড়ে ছাড়া আর কাউকেই ভয় করবে না। সানা ও হাদ্রামাউত অঞ্চলে শান্তি বিরাজমান থাকবে, শান্তির বিস্তার ঘটবে, নিরাপত্তাহীনতা থাকবে না। তো সে সময়ে ইয়েমেন ও আরবের অন্যান্য অঞ্চলের মতো একটি উপজাতীয় অঞ্চল ছিল, সেখানে নিরাপত্তার অভাব ছিল, নিরাপত্তার ঘাটতি ছিল। আপনি যদি ভ্রমণে বের হতেন তবে আপনাকে অবশ্যই সাথে নিরাপত্তা রক্ষী রাখতে হতো। যখনই কোনো মুসাফিরের দল বা যাত্রী দল এই অঞ্চলের মধ্য দিয়ে যেত, তো সেখানে সেনাবাহিনীর একটি দলকে তাদের নিরাপত্তা প্রদান করতে হতো, কোনো নিরাপত্তা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাফিররা আল্লাহ ও নেকড়ে জাতীয় হিংস্র প্রাণী ব্যতীত অন্য কাউকে ভয় না করে হাজরামাউতের উদ্দেশ্যে সানা ত্যাগ করতে পারবে, এবং এটা ইসলামের প্রাথমিক বছরগুলোতেই ঘটেছিল এবং ভবিষ্যতেও এই শান্তির বিস্তার এটা একইভাবে আবার ঘটবে। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন আরবের জমিনসমূহ, ভূমিসমূহ নদ নদী এবং বন জঙ্গলের ভূমিতে পরিণত হয়ে উঠবে সবুজ, এবং মুসাফিররা তখন শুধুমাত্র হারিয়ে যাওয়ার ভয় ছাড়া অন্য কাউকে ভয় না করেই মক্কার উদ্দেশ্যে ইরাক ত্যাগ করতে পারবে। তৃতীয় আরও একটি হাদিস আছে যা আহমদ এবং বুখারি বর্ণনা করেছেন। আদি ইবনে হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন। আদি ইবনে হাতেম ছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান গোত্রের নেতা, সর্দার এবং বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, এবং তার বাবা হাতেম তাই তিনি একজন দয়ালু হিসেবে খুবই বিখ্যাত ছিলেন। তো যাই হোক, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসলেন, এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল। তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, তিনি সূরা তাওবার একটি আয়াত তিলাওয়াত করলেন। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাখাযু আরবাবান মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম,
তারা তাদের আহবার ও রুহবানদেরকে, অর্থাৎ তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে। এবং এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মধ্যে কথোপকথন শুরু হলো। এরপরে যা ঘটলো তা হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা অবস্থায় ছিলেন, এবং সেই মুহূর্তে একজন লোক সাহায্য চেয়ে সেখানে এসে উপস্থিত হলো। তো সেই সময় যারা মুসলিম ছিল তারা খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, দারিদ্রতা, অভাব অনটন এগুলো তাদের অতিক্রম করতে হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি বিন হাতেমকে দাওয়াত দিচ্ছেন, আর আদি সেই সময় মুসলমানদের অবস্থা কেমন সেটা পর্যবেক্ষণ করছেন। সাধারণ দরিদ্র মানুষ, যাদের অনেকেই আবার দাস, অনেকেই তারা কোনো সম্ভ্রান্ত বংশ বা গোত্র থেকে আসেনি। আর এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন এমন একজন মানুষকে যিনি কিনা একটি বিখ্যাত পরিবারের সন্তান, অনেক ধন সম্পদের অধিকারী এবং এমনকি তার নিজের গোত্রের সর্দার। এই জন্য সম্ভবত তিনি চিন্তা করছিলেন যে ইসলাম আসলে এই ধরনের লোকদের জন্য নয়, বরং দরিদ্র লোকদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিষয়টি খেয়াল করলেন এবং তিনি আদি ইবনে হাতেমকে বললেন যে আমাদের এই দারিদ্রতা এবং দুর্দশা যা দেখছো তার উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিও না। এমন একটা সময় আসবে যখন এই উম্মত প্রাচুর্য এবং নিরাপত্তা এত বেশি হবে যে একজন মহিলা মক্কার উদ্দেশ্যে আল হেরা ত্যাগ করতে পারবে, এবং সে এই দীর্ঘ পথে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না। এভাবেই শান্তি এবং নিরাপত্তার বিস্তার ঘটবে। আদি ইবনে হাতেম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি মনে মনে ভাবলাম তাইর ডাকাতদের কি হবে। তার নিজের গোত্রের নাম ছিল তাই, এবং সেজন্য তিনি তার গোত্রের লোকদেরকে খুব ভালোভাবে চিনতেন। তারা ছিল সশস্ত্র ডাকাত এবং তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী যে কোনো ভ্রমণকারীকে ডাকাতি করত। এমন কেউ ছিল না যারা তাদেরকে কর না দিয়ে, টাকা পয়সা না দিয়ে ওই অঞ্চল পার করতে পারবে। তারা এমনকি লোকদেরকে হত্যাও করত। এরা ছিল মরুভূমির সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত একটি অপরাধী দল, এবং তিনি সেই গোত্রের সর্দার হওয়ার সুবাদে তার গোত্রের লোকজনকে ভালোভাবে চিনতেন। তিনি নিজেই নিজেকে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এসব কি কথা বলছেন, কেমন করে একজন মহিলা একা কি মক্কার উদ্দেশ্যে আল হেরা ত্যাগ করতে পারবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করে, ডাকাত আর তাইর গোত্রের লোকদের কি হবে। আদি ইবনে হাতেম বলেন যে আমি জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদাকৃত সেই নিরাপত্তার বাস্তবায়ন আমি আমার নিজের চোখে দেখেছি। তো এই হাদিসটি নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা উল্লেখ করেছে মাত্র, যে সেই সমস্ত এলাকায় অঞ্চলে শান্তি নিরাপত্তা এগুলো প্রসার ঘটবে। তো তিনি বললেন যে আমরা ডাকাত ও তাই গোত্রের ছিলাম যারা এই ভূমিতে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে রেখেছিলাম, এরপর একসময় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হলো। তবে সমগ্র দুনিয়াতে শান্তির সম্পূর্ণরূপে বিস্তার ঘটবে ঈসা ইবনে মারিয়াম এবং আল মাহদির সময়ে। আমরা সেই পূর্ণ শান্তি এবং পূর্ণ শান্তিময় অবস্থার কিছু অংশ, ক্ষুদ্র এবং টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন স্থানে দেখেছি, কিন্তু ওই সম্পূর্ণ নিরাপত্তা আমাদের এখনও দেখতে বাকি রয়ে গেছে, এবং তা ঘটবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসাল্লামের সময়ে। কিয়ামতের আগমনের 9 নম্বর আলামতটি হচ্ছে হিজাজে একটি আগুনের আবির্ভাব ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে, এবং সেই আগুনের আলোয় বুসরার উটের গলা পর্যন্ত দৃশ্যমান হবে। তো বুসরা হচ্ছে শামে অবস্থিত সিরিয়ার একটি শহর, এটা ইরাকে অবস্থিত আল বাসরা নয়, এই বুসরা শামের সিরিয়াতে। এই আগুন বেরিয়ে আসবে হিজাজ থেকে, মক্কা থেকে মদিনা এবং উত্তর দিকে তায়েফ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকেই বলা হয়ে থাকে হিজাজ। হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং তা এত বিশাল হবে যে তার আলো শামের সিরিয়াতে পর্যন্ত দৃশ্যমান হবে, যা কিনা শত শত মাইল দূরে অবস্থিত। তো এই আলামতটি ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। তো মূলত এই আগুন ছিল একটি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। এই আগ্নেয়গিরি এটা ছিল মদিনার নিকটবর্তী একটি অঞ্চলে এবং এটা ইমাম নববীর সময়ে দেখা গিয়েছিল। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 654 হিজরিতে একটা বিশাল আগুন মদিনা থেকে বেরিয়ে আসে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে বেদুইনরা তাদের উটের গলায় সেই আলোর ঝলকানি দেখতে পেত এবং এই আলোর ঝলকানি অনেকটা ছিল বজ্রের মতো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে আমরা মনে করি এটা সেই অগ্নিউৎপাত যা মদিনায় ঘটেছিল এবং এটা সেই আগুন এবং সেই আগ্নেয়গিরি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন এবং যা অন্যান্য আলেম যেমন আল কুর্তুবি এবং অন্যান্য উলামারা এর সপক্ষে বর্ণনা করেছেন। সুতরাং এই আলামতটি ইতিমধ্যেই মদিনায় 654 হিজরিতে সংঘটিত হয়ে গেছে। এবং পরবর্তী আলামত 10 নম্বর আলামতটি বলা হয়েছে তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ নিয়ে। তুর্কি লোকজন যারা বর্তমানে তুরস্কে অবস্থিত অ্যানাটোলিয়াতে বাস করে, শুধুমাত্র তাদের সম্পর্কে এই কথা বলা হচ্ছে না, যারা তুর্কমেনিস্তান অর্থাৎ মধ্য এশিয়া থেকে মাইগ্রেশন করে অভিবাসন করে এসেছে তাদের কথাও বলা হচ্ছে। তুর্কমেনিস্তানের লোকজন এরা একটি বড় গোত্রের অংশ ছিল এবং যা চীন থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত এবং তাদের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুখারী থেকে বর্ণিত যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা তুর্কি লোকজনদের সাথে লড়াই করবে, যাদের চোখ ছোট, লাল মুখ, চ্যাপটা নাক এবং যাদের মুখমণ্ডল চামড়া ঢালের মতো। কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা সেই লোকদের সাথে যুদ্ধ করছো যাদের জুতা পশম দ্বারা তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটি বর্ণনা দিয়েছেন যে তাদের গোলাকার মুখমণ্ডল, ছোট চোখ এবং নাকগুলো সমতল, এই বৈশিষ্ট্য সম্পন্ন লোকেরা বাস করে বিশেষত মঙ্গোলিয়া এবং তাতারস্তানের দিকে এবং এটাই হলো তাদের চেহারার বর্ণনা, যা অনেকটা সাদাটি বর্ণের সাথে লালচে বর্ণের, ছোট ছোট চোখ বিশিষ্ট এবং তারা উটের পশমে নির্মিত জুতা এবং কাপড় ব্যবহার করে। সুবহানাল্লাহ, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজেজা। আমরা দেখতে পাই যে যেই লোকদের সাথে মুসলিমদের লড়াই হয়েছিল তাদের বর্ণনার সাথে, তাদের দৈহিক বর্ণনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা হুবহু মিলে যায় এবং এই যুদ্ধ আমরা জানি যে বেশ আগে থেকে শুরু হয়েছিল এবং মুসলিম এবং তুর্কি উপজাতির মধ্যে দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলতে থাকে। এবং পরবর্তীতে যা ঘটেছিল, যারা মঙ্গোলিয়ান বলে পরিচিত তারা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সত্যিকার অর্থেই মুসলিম দুনিয়াকে ধ্বংস করে দিতে চায়। চেঙ্গিস খান, তৈমুর লং এবং হালাকু খানের নেতৃত্বে তারা মুসলিমদের উপর আক্রমণ করে। শুধু যে তারা মুসলিম দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিল তা নয়, তারা পূর্ব ইউরোপ এবং রাশিয়ার মধ্য দিয়েও গিয়েছিল। তারা যেখানে গিয়েছিল সেখানেই বিজয়ী হয়েছিল এবং তারা খুব শক্তিশালী এবং বলশালী একটি গোত্র ছিল। বিশাল সেনাবাহিনীর সাথে তাদের ছিল খুব শক্তিশালী একটি ঘোড়সওয়ার বাহিনী এবং একটি খুব শক্তিশালী তীরন্দাজ বাহিনী তাদের ছিল। এবং সুবহানাল্লাহ, যখন তারা মুসলিমদের ভূমিতে প্রবেশ করতে করতে একসময় বাগদাদে প্রবেশ করল 1258 খ্রিস্টাব্দে, পুরো বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। বলা হয়ে থাকে যে 2 মিলিয়ন বা 20 লাখ মানুষকে তারা হত্যা করেছিল এবং তারা মৃত ব্যক্তির মাথার খুলি দিয়ে পিরামিড তৈরি করে মুসলিমদেরকে নিয়ে উপহাস করেছিল। এরপর তারা বাগদাদের লাইব্রেরিতে যায় এবং বলা হয়ে থাকে যে সেখানকার সব বই নিয়ে তারা নদীতে ফেলে দেয়, এমনকি বলা হয়ে থাকে যে তারা নদী পার হওয়ার জন্য সেই বইগুলোকে সেতু হিসেবে ব্যবহার করেছিল। অনেক বই ছিল এবং সেগুলো সেই সময়ে সেই বইগুলো ছিল একেবারে মৌলিক বই যা অনেক মুসলিম মনীষীদের চিন্তার ফসল এবং এগুলোর অনেকগুলোই ছিল মূল পাণ্ডুলিপি যার অন্য কোনো পৃথক কপি ছিল না, কারণ তখন সেই সময় মুদ্রণ যন্ত্র, টাইপরাইটার, টাইপ মেশিন এগুলো ছিল না। আর বাগদাদের লাইব্রেরি ছিল তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি। বলা হয়ে থাকে যে এই বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল, কারণ নদীর পানির সাথে সেই বইয়ের কালি মিশে একাকার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন যে তোমরা এমন কিছু লোককে পাবে যারা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট শত্রু এবং তারা এই ধর্মের নিকৃষ্ট শত্রু থাকবে যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে এবং যারা জাহেলিয়াতের যুগে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ হবে যদি তারা শিখতে পারে, অর্থাৎ ইসলামকে বুঝতে পারে। এই মঙ্গোলিয়ান লোকেরা বিজয়ী হয়েছিল এবং তারা মুসলিম বিশ্বের শাসকও হয়েছিল এবং তারা ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করেছিল। আজকে আপনি কোথাও দেখতে পারবেন না যে বিজয়ী জাতি পরাজিত জাতিদের ধর্ম রীতিনীতি অনুসরণ করছে, বরং উল্টোটাই দেখা যায়। দেখবেন যে পরাজিতরা বিজয়ীদের ধর্ম পালন করছে, আপনি দেখতে পাবেন যে একটি পরাজিত রাষ্ট্রের নাগরিকেরা শক্তিশালী এবং বিজয়ীদেরকে অনুকরণ অনুসরণ করা শুরু করে, তাদের রীতিনীতি, তাদের কালচার এগুলো তারা অনুসরণ করে। কিন্তু মঙ্গোলদের বেলায় এই প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্নতর। একসময় তারা মুসলিম বিশ্বকে শাসন করেছে এবং একসময় তারা অনেক কিছু মুসলিম বিশ্বের ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ শেষ পর্যন্ত তারা ধীরে ধীরে মুসলিম হয়ে গেল। যদিও তাদের এই ব্যক্তিত্ব পরিবর্তনের জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়েছিল। ইবনে তাইমিয়ার সময় পর্যন্ত, যখন তাতাররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ততদিন পর্যন্ত তাদের এই আক্রমণ চলল। যদিও এর মধ্যেই তারা মুসলিম হয়ে গিয়েছে, কিন্তু তারপরও তারা মুসলিম বিশ্ব আক্রমণ করে যাচ্ছিল এবং ধ্বংস করে যাচ্ছিল। তাদের ইসলাম গ্রহণ করে এই দিনকে বুঝতে এবং শিখতে বেশ দীর্ঘ একটা সময় লেগে গিয়েছিল। এবং আমরা জানি যে উসমানী বা অটোমান খিলাফা কারা ছিল, তারা ছিল এই তুর্কিরাই। কিভাবে তারা এই খিলাফা লাভ করল? এই ছোট ছোট তুর্কি গোত্র যারা মধ্য এশিয়া থেকে অভিবাসী হয়ে তুরস্ক পর্যন্ত, যা তৎকালীন বাইজেন্টান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সে সময় পর্যন্ত তারা বিস্তৃত ছিল এবং সেটা ছিল পূর্ব রোমান বাইজেন্টান সাম্রাজ্য। তুর্কিদের ছোট গোত্র সেখানে যায় এবং তারা অ্যানাটোলিয়াতে বসতি স্থাপন করে। তারা অনেক জায়গাতেই বসতি স্থাপন করে যা রোমান সাম্রাজ্যের অংশ ছিল। যদিও তারা একটি ছোট গোত্র ছিল, কিন্তু তারা তাদের আশেপাশে রোমানদের সাথে যুদ্ধ শুরু করে এবং তারা এই গ্রাম, এরপর ওই গ্রাম, এভাবে একটি শহর, এই পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকে। এই ছোট ছোট যুদ্ধ এখানে সেখানে তাদের প্রভাব বিস্তার করে বিচ্ছিন্ন অবস্থায়, এবং ধীরে ধীরে তাদের এই দখলকৃত এলাকা বাড়তে থাকে, বড় হতে থাকে, যতক্ষণ না তারা রোমান সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে দখল করে নেয়। তারা বাইজেন্টান সাম্রাজ্যকে পরাজিত করেছিল। যদিও শুরুতে তারা একটি মাত্র সামান্য গোত্র ছিল এবং এরপর তারা প্রসার লাভ করে এবং খিলাফতের অধিকারী হয়। এই ক্ষুদ্র গোত্র বাড়তে বাড়তে একসময় মুসলিম বিশ্বকে শাসন করে এবং এরাই হচ্ছে সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা হাদিসে বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা ইসলামের কিছু নিকৃষ্ট শত্রুকে পাবে যারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হবে। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, শুরুতে তিনি ইসলামের অনেক বড় একজন শত্রু ছিলেন এবং পরবর্তীতে তিনি সাহাবাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবিতে পরিণত হন। পরবর্তী 11 নম্বর আলামত হচ্ছে আস্থা হারানো। শেষ বিচারের দিনের উপরে আস্থা হারানো, এটা অসৎ লোকদের একটি চিহ্ন। কিন্তু এখানে একটি বিশেষ ধরনের অসাধুতার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী থেকে বর্ণিত, যদি আস্থা হারিয়ে যায় তবে কিয়ামত আসা পর্যন্ত অপেক্ষা করো এবং এটাই পৃথিবীর শেষ পর্যায়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, আস্থা হারানো এর অর্থ কি, এটি কিভাবে হারিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন শাসন ক্ষমতা দেওয়া হবে অযোগ্য লোকদেরকে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, তখন নেতারা সুফাহাত হবে। সুফাহাত হলো এমন লোক যাদের চিন্তা শক্তির অভাব রয়েছে, যারা ফিকহ এবং দীন সম্পর্কে জ্ঞান রাখে না, অবুঝ। যখন এই অযোগ্য লোকেরা নেতা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সুবহানাল্লাহ, শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা শাসন ক্ষমতা নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে উক্ত পদের জন্য যোগ্যতর লোক বর্তমান, তার থেকেও ভালো লোক বর্তমান, তবে তোমরা মুসলিমদের সাথে প্রতারণা করলে। সুবহানাল্লাহ, শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা শাসন ক্ষমতা নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে ভালো লোক, তার থেকে যোগ্য লোক সেই পদের জন্য বর্তমান, তবে তোমরা মুসলিমদের সাথে প্রতারণা করলে। কাউকে কোনো একটি দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করা, কাউকে ভোট দেওয়া এবং কাউকে শাসন ক্ষমতা এবং নেতৃত্ব স্থানে নিয়োগ দেওয়া যখন তার থেকেও অধিকতর যোগ্য লোক বর্তমান, যে কাজটি কিনা আরো ভালোভাবে উত্তমভাবে করতে পারত, যার দিন সম্পর্কে ভালো জ্ঞান আছে, এরপরেও যদি সেই ব্যক্তির থেকে কম যোগ্যতা সম্পন্ন, ফেকা এবং দিন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই সেই ব্যক্তিদেরকে শাসন ক্ষমতায় বসানো হয়ে থাকে, তবে তা মুসলিমদের সাথে মূলত একটি প্রতারণা করার নামান্তর। এবং এ কারণেই নেতৃত্বের পদ, দায়িত্বপূর্ণ এই পদটি একটি আস্থা, এটি একটি আমানত। এবং আমরা দেখতে পাই যে এই আমানতটি বিনষ্ট হয়ে গেছে, আস্থাও বিনষ্ট হয়েছে। যে লোকদের দিনের জ্ঞান নেই, যাদের মনে কোনো দয়া মায়া বা লোকদের জন্য কোনো ক্ষমা নেই, তারা যে জায়গার নেতা হয় সেই দেশটি আস্থা হারায়। এবং এটা কি আমাদের একটি লক্ষণ, তা আমরা এমন অনেক ঘটনা বর্তমানে ঘটতে দেখছি। পরবর্তী 12 নম্বর আলামত হচ্ছে ইলম বা জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতার প্রসার ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী থেকে বর্ণিত, কিয়ামতের কিছু নিদর্শন বা আলামত হলো ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা জাহেলিয়াত তার স্থান দখল করবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, তবে কি জ্ঞানীরা রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকালে জেগে উঠে দেখবেন যে হঠাৎ তাদের সমস্ত ইলম জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের থেকে দীনের ইলম তুলে নেন না, আল্লাহ তার বান্দাদের থেকে দীনের ইলম তুলে নেন না, বরং ইলম সম্পর্ক বরং জ্ঞান সম্পন্ন বা জ্ঞানবান আলেম ব্যক্তিদের জ্ঞান সম্পন্ন লোকদের মৃত্যুর মাধ্যমে তুলে নেন। এমনকি যখন কোনো জ্ঞানী আলিম ব্যক্তি অবশিষ্ট থাকে না, তখন মূর্খ লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করা হবে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে এবং তারা সেই বিষয়গুলো সম্পর্কে না জেনেই রায় দেবে। তারা নিজেরাও যেমন পথভ্রষ্ট এবং অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দাদের হৃদয় থেকে ধর্মীয় ইলম ধর্মীয় জ্ঞান তুলে নেবেন না, তুলে নেন না, বরং জ্ঞান সম্পূর্ণ জ্ঞানবান লোকদের আত্মাকে মৃত্যুর মাধ্যমে তুলে নেন। অর্থাৎ যখন জ্ঞানীরা মারা যাবেন তখন লোকজন কাদের কাছে যাবে? তখন লোকজন মূর্খদের কাছে যাবে, তাদেরকে যারা বর্তমানে এমন অনেক লোকদের আমরা দেখতে পাবো যাদেরকে তারা মুফতি বানাচ্ছে, যাদের দিন সম্পর্কে কোনো বুঝ নেই, তারা ভুল পথে পরিচালিত এবং অন্যদেরকেও তারা ভুল পথে পরিচালনা করে। আমরা আজকে উম্মার মধ্যে অনেক নতুন বিদাত নব আবিষ্কৃত অভিশপ্ত বিষয় দেখতে পাই, অনেক নতুন জিনিস দেখতে পাই যেগুলো মানুষজন ইবাদত হিসেবে পালন করছে। মানুষ এই সমস্ত কাজগুলো করে যার মূল কারণ হচ্ছে ভুল ফতোয়া, যা এই তথাকথিত আলেমদের দ্বারা রায়ের কারণে তাদের প্রদত্ত মতামতের কারণে সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যবশত এই ফতোয়ার বিষয়টিকে আজকাল অত্যন্ত হালকা করে দেখা হয়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সময়ে তারা কোনো ফতোয়া দেওয়া থেকে দূরে থাকতেন, তারা ফতোয়া দেওয়া পছন্দ করতেন না, এই দায়িত্ব থেকে তারা এড়িয়ে যেতে চাইতেন। একজন তাবেঈ বলেছেন যে আমি 30 জনের বেশি সাহাবিকে একটি মসজিদে দেখেছি, যখনই তাদের কাছে এসে কেউ কোনো প্রশ্নের উত্তর চাইতেন তারা সবাই তার পাশের জনকে দেখিয়ে দিতেন এবং পাশের জনকে দেখিয়ে দিয়ে বলতেন যে আমার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই, যাও অন্য সাহাবিকে জিজ্ঞাসা করো। অন্য সাহাবি একইভাবে তার পাশের জনকে দেখিয়ে দিতেন। আর এখন বর্তমান সময়ে কি দেখা যায়? বর্তমান সময়ে দেখা যায় যে প্রশ্ন এখনো জিজ্ঞেসই করা হয়নি আমরা পারলে তারও উত্তর দিয়ে দিই, আমরা উত্তর দেওয়ার দিকে দৌড়ে যাই, আর সাহাবারা উত্তর দেওয়া থেকে পালিয়ে বাঁচতেন, কারণ তারা জানতেন যে এটা হচ্ছে একটা বড় দায়িত্ব। ওমর ইবনুল খাত্তাবকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি প্রশ্নকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই ঘটনা কি ঘটেছে? সে বলল যে না। তিনি বললেন ঠিক আছে তাহলে চলে যাও, যখন এই ঘটনা ঘটবে তখন এসে আমার কাছে জিজ্ঞাসা করবে, আমি বদরের সাক্ষী সাহাবিদেরকে ডাকব, তাদের সাথে আলোচনা করব, আমি নিজে কোনো ফতোয়া দেব না। সাহাবারা তাত্ত্বিক কিছু বা থিওরিটিক্যাল বিষয়ে, অর্থাৎ যেই ঘটনাগুলো এখনো বাস্তবে ঘটেনি এমন সমস্যা নিয়ে তার সমাধান কি হবে এগুলো নিয়ে চিন্তাও করতে চাইতেন না। এখন আমরা অনেক বেশি তাত্ত্বিক প্রশ্ন করি, আমরা এমন সব প্রশ্ন করি যার ব্যবহারিক কোনো প্রয়োগ নেই, এমনকি সাথে সাথে আমরা স্বেচ্ছায় উত্তরও দিয়ে দিই। সুবহানাল্লাহ, একবার ইমাম মালিকের কাছে একজন লোক এসেছিলেন অনেক পথ অতিক্রম করে মরক্কোর আল মাগরিব থেকে। কিছু বর্ণনায় আছে যে তিনি স্পেনের আন্দালুস থেকে আসতে পারেন, আল্লাহু আলম। এত দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ইমাম মালিকের কাছে এসেছিলেন 40 প্রশ্ন নিয়ে এবং 40 মধ্যে 36 ইমাম মালিক উত্তর দিয়েছিলেন আল্লাহু আলম, আমি জানি না, আল্লাহই ভালো জানেন। তিনি মাত্র 6 বা 4 প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে ব্যক্তি ইমাম মালিকের কাছে এসেছিল সেই লোকটি বলল যে আমি এত দূর মরক্কো থেকে আপনার কাছে এসেছি, আল্লাহু আলম, আমি জানি না, এটা শুনতে তো যখন আমি ফিরে যাব তখন আমি আমার মানুষদেরকে কি বলবো? ইমাম মালিক বললেন তাদেরকে বলে দিও ইমাম মালিক বলেছেন তিনি জানেন না। এই হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি 40 মধ্যে 36 প্রশ্নের উত্তরে বলেছেন আমি জানি না। সুবহানাল্লাহ, আমি এমন কিছু মানুষের কথা জানি যাদের পরিবার ধ্বংস হয়ে গেছে এই ভুল ফতোয়ার কারণে। তারা হয়তো এমন কাউকে জিজ্ঞাসা করে জেনেছিল যে সে একটা ভুল ফতোয়া দিয়ে দিল এবং এরপরে সেই মানুষটা অনেক বেশি সমস্যায় পড়ে গেল, এটা পরিবার ভঙ্গের কারণ পর্যন্ত গড়াতে পারে, তাদের জীবনে দুর্যোগের কারণ হতে পারে এবং শেষ পর্যন্ত এত পেরেশানির পর এক সময় দেখা গেল সেই ব্যক্তি বুঝতে পারলো যে এটা আসলে একটা ভুল ফতোয়া ছিল, তাদের এই কাজগুলো করার কোনো দরকারই ছিল না, অথচ তারা কিন্তু শুধুমাত্র আল্লাহর ওয়াস্তেই এটা করেছিল এবং এটাকে সঠিক মনে করে করেছে, কিন্তু একসময় তারা বুঝতে পারে যে এই ফতোয়া ভুল ছিল। এখন আমরা দেখব যে ওই ব্যক্তির অপরাধ যে ভুল ফতোয়া দিয়েছিল, এই ঘটনাটি সাহাবিদের সময়ে ঘটেছিল। তারা একটা গাজওয়া বা যুদ্ধক্ষেত্রে ছিলেন। সেখানে একজন সাহাবা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়েছিল এবং এ কারণে তিনি জানাবাত অবস্থায় চলে গেলেন, অপবিত্র অবস্থায় চলে গেলেন। এই জন্য তিনি সকালে জিজ্ঞাসা করলেন যে আমাকে কি উসুল করতে হবে, যে আমাকে কি মাথাও ধুতে হবে, কারণ তার মাথাতেই সবচেয়ে বড় জখম এবং আঘাতটা ছিল। কারণ আপনি যখন অপবিত্র অবস্থায় থাকবেন তখন আপনাকে সমস্ত শরীর ধুতে করতে হবে, ফরজ গোসল। তো তারা বললেন যে হ্যাঁ, তোমাকে মাথা সহ সারা শরীর ধুতে করতে হবে। তো যখন এই গোসলের পানি তার মাথা স্পর্শ করল তিনি মারা গেলেন, কারণ তার মাথায় গভীর ক্ষত ছিল। যখন তিনি মাথাটা ধুয়ে ফেলেন তখন সেখানে পানি ঢুকে যায় এবং যার কারণে সেখানে ঘা বা ইনফেকশনের মতো একটা কিছু হয়, আল্লাহু আলম, এবং তিনি পরবর্তীতে মারা যান। তো যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তারা এই ঘটনা সম্পর্কে খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা তাকে মেরে ফেলেছে এবং আল্লাহও তাদেরকে মেরে ফেলুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্ষতস্থানের উপরে ব্যান্ডেজ মুছে ফেলাই তো তার জন্য যথেষ্ট ছিল, তারা যদি নাই জানতো তবে কেন জিজ্ঞাসা করেনি। অজ্ঞতার প্রতিষেধক হলো জানতে চাওয়া। তারা তাকে কিভাবে উত্তর দিতে পারলো, তারা কেন আমাকে জিজ্ঞাসা করেনি, তারা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো না। অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জানতে চাওয়া। তো দেখুন যে আপাত দৃষ্টিতে একটি ছোট বিষয় বা পবিত্রতা তাহারাতের মতো একটি বিষয়, এখানে একটা সামান্য ফতোয়া এটা কতটা ক্ষতির কারণ হতে পারে, এমনকি একজন মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আমরা এই পয়েন্টটি আলোচনা করছিলাম যে অজ্ঞতার কথা, এটা কিয়ামতের একটা আলামত হিসেবে এসেছে যে অজ্ঞতা মূর্খতা এগুলো বাড়তে থাকবে। তো এখানে অবশ্যই লক্ষণীয় যে এখানে যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হচ্ছে যে দ্বীনের ইলমের কমতির কথা, দুনিয়াবী ইলমের ঘাটতির কথা বলা হচ্ছে না। দুনিয়াবী ইলম সবসময় বেড়ে চলেছে। এই হাদিসে আখিরাতের ইলম অর্থাৎ আখিরাতের জ্ঞানের কমতির কথা বলা হচ্ছে, আল্লাহর দ্বীন এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষের মূর্খতার কথা এখানে বলা হচ্ছে। এবং আমরা জানি যে এই দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞানই হচ্ছে ইসলামী শরিয়া। এমন একটা সময় আসবে যখন এই অবস্থা এর থেকেও খারাপ হবে। ইবনে মাজার একটি হাদিসে আল হুজাইফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম এমন ভাবে মুছে যাবে যেভাবে তোমাদের কাপড় থেকে দাগ মুছে যায় বা ধুয়ে যায়। তো তখন সেই সময়ে কাপড়ের রং স্থায়ী কোনো পাকা রং ছিল না, তাই আপনি যদি একটা আপনার নিয়মিত কাপড় ধুতে করতেন তবে ধীরে ধীরে এর রং ফিকে হয়ে আসতো, যতক্ষণ পর্যন্ত না এর রং চলে যায়। হুজাইফা বলেছেন যে ইসলামের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটবে, ইসলাম ধীরে ধীরে ফিকে হতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ মুছে যায়। মানুষ সালাত সম্পর্কে কিছুই জানবে না, সিয়াম সম্পর্কে কিছুই জানবে না, ইবাদত সম্পর্কে জানবে না, কিছুই জানা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় পৃথিবী থেকে সমস্ত কুরআনকে তুলে নেবেন, কোনো আয়াতই অবশিষ্ট থাকবে না, এক রাতের মধ্যে সম্পূর্ণ কুরআন তুলে নেওয়া হবে, কোনো কিছুই আর বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং সেই সময়ে বৃদ্ধ পুরুষ এবং মহিলারা থাকবে যারা বলবে আমরা আমাদের আগের লোকদেরকে, পূর্ববর্তীদেরকে অনেক আগে বলতে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কারণে আমরাও এটা বলছি। ইসলাম সম্পর্কে তারা শুধু এতটুকুই মনে রাখতে পারবে, তারা সালাত চিনবে না, সিয়াম চিনবে না, জাকাত কি চিনবে না, কোনো কিছু সম্পর্কেই তারা জ্ঞান রাখবে না, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাই চিনবে। বৃদ্ধ পুরুষ মহিলারা বলবে যে আমাদের মনে আছে অনেক আগে একসময় আমাদের বাপদাদারা বলতো, এই কালেমা বলতো, তো এই কারণে আমরাও বলি, কিন্তু এর অর্থ কি তারা কিচ্ছু জানবে না। তো এই কথা শুনে সিলাহ রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবিয়ীন ছিলেন, তিনি হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর একজন ছাত্র, তিনি হুজাইফার থেকে যখন এই হাদিসটি বর্ণনা শুনলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য কি করবে যখন তারা নামাজ সম্পর্কে কিছু জানে না, সিয়াম সম্পর্কে কিছু জানে না, হজ সম্পর্কে কিছু জানে না, সাদাকা সম্পর্কে কিছু জানে না, কোনো কিছু সম্পর্কে কোনো ইলম নেই, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য কি উপকার করতে পারে। হুজাইফা তার দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, তো উত্তর না পেয়ে তিনি প্রশ্নটি আবার করলেন, হুজাইফা আবার অন্যদিকে ফিরে যান। এভাবে যখন তৃতীয়বারের মতো প্রশ্নটি করা হলো তখন হুজাইফা বললেন হে সিলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তিনবার তিনি এই কথাটি বললেন। এর কারণ হচ্ছে যে এসব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অজ্ঞতার জন্য মাফ করে দিবেন, তারা সালাত চিনবে না, সিয়াম চিনবে না, যাকাত চিনবে না, এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞানও থাকবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তাদের অজ্ঞতার কারণে, এবং তাদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। যদিও তা ছিল শুধুমাত্র কিছু শব্দ যা তারা মুখে বলতো, কিন্তু এটা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তাদের অজ্ঞতার কারণে। কিন্তু প্রিয় শ্রোতাবৃন্দ, লক্ষ্য করুন, বিশেষভাবে এখানে লক্ষ্য করুন, সেখানে সেই অবস্থায় যদি কোনো ইলম বা জ্ঞান অবশিষ্ট থাকত, তবে তাদেরকে অবশ্যই সেই ইলমের উপর আমল করতে হতো, তাদেরকে অবশ্যই সালাত পড়তে হতো, সিয়াম পালন করতে হতো, হজ পালন করতে হতো, সাদাকা দিতে হতো। এই এটা হচ্ছে যে অজ্ঞতার কারণে মাফ পাওয়ার একটা উদাহরণ। কারণ সেই সময়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ইলমই অবশিষ্ট রয়েছে এবং কাজেই তাদেরকে সেই ইলমের উপর ততটুকুই আমল করতে হবে। ধীরে ধীরে এক সময় পৃথিবীর অবস্থা এর থেকেও খারাপ হবে। এখানে মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জানবে, আর মুসলিম বর্ণিত অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যখন এই জমিনের বুকে আল্লাহর নাম নেওয়া হবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসে দুইটা ব্যাখ্যা আছে। একটার মতে তখন পাপের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না, কারণ মানুষ তখনই পাপকে বাধা দেয় যখন মানুষ আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহকে যখন মানুষ স্মরণ করে তখন সে পাপটাকে ভয় পায় এবং পাপ কাজকে বাধা দেয়। তাদের মতে যখন মানে মানুষ একটা মুনকার বা পাপাচার এবং অন্যায়ের কাজ দেখে এটাকে বাধা দেওয়ার জন্য তখনই আগ্রহী হবে যখন সে আল্লাহর ভয়ে ভীত হবে বা আল্লাহকে স্মরণ করবে। অন্য আরেকটি মতে এই হাদিসটিকে আক্ষরিক অর্থে নেওয়া হয়েছে, আপনি পৃথিবীর বুকে আল্লাহর নামই শুনতে পারবেন না, তো অবস্থা এত খারাপ হবে যে মানুষ বেঁচে থাকবে কিন্তু আল্লাহর নাম নিবে না, আর এটাই হবে শেষ সময়। সেই অবশ্যম্ভাবী সময়ে, শেষ সময়ে কিয়ামত সংঘটিত হবে। এটা তখন হবে কারণ এর পরের হাদিস যা ইমাম আহমদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ সব ধার্মিক ব্যক্তিকে পৃথিবী থেকে তুলে নেবেন। আল্লাহ যখন তাদেরকে তুলে নেবেন তখন পৃথিবীতে যারা বাকি থাকবে তারা আর কিছুই জানবে না, তারা পাপ থেকে বেঁচে থাকবে না এবং ভালো কাজ করবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন এই সময়ে পৃথিবীর সকল কোরআন তুলে নেওয়া হবে, যা মানুষের হৃদয়ে ছিল তাও তুলে নেওয়া হবে। তারা এক সকালে ঘুম থেকে জেগে উঠবে এবং সেখানে কোনো কোরআন থাকবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ এমনভাবে কোরআন নিয়ে যাবেন যে একটা আয়াতও মানুষের মনে থাকবে না এবং একটা হরফও মুসহাফে বাকি থাকবে না, আল্লাহ এর পুরোটাই নিয়ে যাবেন। কারণ সেই লোকগুলো যারা দুনিয়াতে অবশিষ্ট বর্তমান থাকবে তারা এটার যোগ্য নয়। মানুষ এত খারাপ এবং পাপী হবে যে তারা কোরআন পাওয়ার যোগ্য হবে না, আল্লাহ এটা উঠিয়ে নিয়ে যাবেন এবং কিয়ামত হবে। পরবর্তী আলামত 13 নম্বর, সেটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি পাবে। আরবিতে একে বলা হয়ে থাকে সুরতা। তাবারানী বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন একটা নিরাপত্তা বাহিনী থাকবে যারা নিজেদের উপরে আল্লাহর অভিশাপ নিয়ে সকালে বের হবে এবং আল্লাহর অভিশাপ নিয়েই রাতে ফিরে আসবে, সাবধান তাদের সহযোগী হয়ো না। এই হাদিসে সেই নিরাপত্তা বাহিনীর কথাই বলা হচ্ছে যারা মানুষের উপরে গুপ্তচর বৃত্তি করে, তাদেরকে অত্যাচার নিপীড়ন করে, আল্লাহর আনুগত্য করতে বাধা দেয় এবং মানুষের মসজিদে যাওয়ার ব্যাপারে পর্যন্ত গুপ্তচর বৃত্তি করে। যদি মানুষ দাওয়াত দেয়, হক কথা বলে, সত্য কথা বলে, তবে তারা তাদেরকে কারাগারে নিক্ষেপ করে, এমনকি অত্যাচার করে, মেরে ফেলে। এই ধরনের নিরাপত্তা বাহিনী সম্পর্কে এই কথা বলা হচ্ছে। সাধারণ নিরাপত্তারক্ষী পুলিশ যারা আইন প্রয়োগ করে তাদের সম্পর্কে বলা হচ্ছে না। আইন প্রয়োগ একটি ভিন্ন বিষয়। এটা বলা হচ্ছে সুরতা বা নিরাপত্তা বাহিনী সম্পর্কে যারা শাসক এবং সরকারকে পাহারা দেয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে পাহারা দেয় না, তারাই হচ্ছে সেই সমস্ত লোক যারা মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা নিজেদের উপরে আল্লাহর অভিশাপ নিয়ে সকালে বের হবে এবং আল্লাহর অভিশাপ নিয়ে রাতের বেলায় ফিরে আসবে, সাবধান তাদের সহযোগী হবে না, তাদের উপদেষ্টা হবে না, তাদের একজন হইও না, তাদের সাহায্য এবং সমর্থন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধুমাত্র তাদের একজন হতেই বারণ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন এমনকি তাদের সাহায্যও করবে না, তাদের বাতানাও হবে না। বাতানা হচ্ছে তাদের সমর্থকরা। তা আমাদের মুসলিমদের অত্যাচার নিপীড়ন করা থেকে দূরে থাকা উচিত। এটি যে শুধু বর্তমান সময়েই প্রচলিত তা নয়, এটি বনি উমাইয়ার কিছু খলিফা, বনি আব্বাসের কিছু খলিফার মধ্যে এবং উসমানিয়া খিলাফতের মধ্যেও ছিল এবং এটা এখনও মুসলিম বিশ্বে এর চল চলে আসছে। সুবহানাল্লাহ, মানুষের উপরে এই অত্যাচার নিপীড়ন এই উম্মার জন্য আল্লাহ সুবহানাল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা। আমরা জানি ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনার কথা জানি, যা তার সাথে কেমন আচরণ করা হয়েছিল এবং 4 জন প্রসিদ্ধ আলেমও তারাও এই ফিতনার মধ্যে পড়ে গিয়েছিলেন এবং এই নিরাপত্তা বাহিনীর কারণে তারা সমস্যায় পড়েছিলেন। ইমাম আবু হানিফা অথবা ইমাম মালিকের দুজনের একজনের কাঁধের হাড় মচকে দিয়েছিল এই লোকগুলো। ইমাম শাফিকে তারা জেলে পাঠিয়ে দিয়েছিল যদিও পরবর্তী এক সময় তিনি সেখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হন। ইমাম আহমদকে জেলে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়াকে অনেকদিন বন্দি রাখা হয়েছিল এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। আর এখন বর্তমানেও অত্যাচার করা হচ্ছে, কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, এমনকি হক আলেমদের অনেককে মেরেও ফেলা হচ্ছে। পরবর্তী আলামত, 14 নম্বর আলামত হচ্ছে জিনা ব্যভিচারের ব্যাপক প্রচলন ঘটবে। ইমাম বুখারী থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনার ব্যাপক প্রচলন ঘটবে। আর অপর আরেকটি হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আমরা বলতে পারি যে সায়েন্টিফিক মিরাকল বা বৈজ্ঞানিক একটি মুজিজার মতো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন জিনার প্রচলন ঘটবে তখন যদি মানুষ জনসম্মুখে পাবলিকলি এর প্রচার করতে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এমন এক রোগের প্রাদুর্ভাব ঘটাবেন যা তাদের পূর্ববর্তী আগের লোকদের সময় ছিল না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ শুধুমাত্র তখন জিনা করেই ক্ষান্ত হবে না, তারা ইজহারিজ জিনা অর্থাৎ খোলামেলাভাবে জনসম্মুখে তারা এগুলো করবে এবং প্রচারণা চালাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এইসব মানুষদের উপরে এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না, এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না। এবং এইডস এর ক্ষেত্রে, এই বিশেষ রোগটির ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। এইডস হলো এমন একটা রোগ যা আগে একসময় ছিল না, দুনিয়ার মানুষ এই রোগ সম্পর্কে জানত না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে এই রোগকে পাঠিয়ে দিলেন জিনা এবং ব্যভিচারের কারণে। জিনার ব্যাপক বিস্তার ঘটেছে এবং তা খোলামেলাভাবেই ঘটেছে। রাস্তায় একটা বিজ্ঞাপনের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখুন, সেখানে জিনা ব্যভিচারের প্রচারণা হচ্ছে। টেলিভিশন জিনার প্রচারণা করছে, সিনেমা জিনার প্রচারণা করছে, সব সিনেমাতে অনুষ্ঠানে তারা নারী পুরুষের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেকার সম্পর্ক রোমান্সের কথা বলছে। এগুলো সবই হচ্ছে জিনা ব্যভিচারের অ্যাডভার্টাইজিং। এমনকি সিগারেট কিংবা গাড়ির বিজ্ঞাপনের সাথেও অবশ্যই তারা এই নগ্নতাকে জুড়ে দিয়েছে, সেটাও জিনার একটা প্রচারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ পাঠাচ্ছেন এবং মানুষের এটা মনে করার কোনো কারণ নেই যে তারা একসময় এই নতুন নতুন রোগগুলো যেমন এইডস এর প্রতিষেধক তারা আবিষ্কার করে ফেলবে আর এর ফলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আরেকটি রোগ পাঠাবেন, ঠিক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইডস পাঠিয়েছেন যা একসময় ছিল না, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন আরেকটি ভয়ঙ্কর রোগ পাঠাবেন। হাজার হাজার বছর ধরে মানুষ এই রোগগুলো সম্পর্কে জানত না, কিন্তু মানুষের পাপের কারণে এই রোগগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। ইমাম মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈসা ইবনে মারিয়ামের সময়ের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের রুহ নিয়ে যাবেন, সমস্ত মুমিন ব্যক্তিদের রুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত পাপীরাই বাকি থাকবে এবং তাদের মধ্যে গাধাদের মতো অর্থাৎ পশুদের মতো যৌন সম্পর্ক থাকবে, কোনো নিয়ম নীতি থাকবে না। তারা সবকিছুকে আইনসম্মত বৈধ বানিয়ে নেবে, আইন করে সেগুলোকে বৈধ বানিয়ে নেবে। উশৃঙ্খলতা এবং মানুষের সাথে মানুষের মধ্যকার সম্পর্ক এমন হবে যেমনটা হয়ে থাকে পশু সমাজে গাধাদের মধ্যে, সেখানে সবকিছুই জনসম্মুখে হয়ে থাকে। একটি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই উম্মা শেষ হবে না এমন একটা সময় আসা পর্যন্ত যখন একজন লোক রাস্তায় একজন কোনো মহিলার দিকে এগিয়ে যাবে এবং এরপর রাস্তার মাঝখানে সে তার সাথে মিলিত হবে, রাস্তার মাঝখানে সবার সামনে। এই উম্মা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না এমন একটা সময় আসা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সেই সময়ে তাদের মধ্যেকার সবচেয়ে উত্তম সবচেয়ে ন্যায়বান ব্যক্তি এই দৃশ্য দেখে, এই ভয়ানক দৃশ্য দেখে সে এগিয়ে আসবে এবং সে কি করবে, সে তাদেরকে বলবে তোমরা যদি পারো তাহলে দয়া করে ওই দেয়ালটার পিছনে একটু যাও। শুধুমাত্র দেয়ালের পিছনে যাওয়ার জন্য সে বলছে এবং এটাই হবে তাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির কাজ। সে তাদেরকে জিনা করতে বাধা দিচ্ছে না, সেই ভয়ানক দৃশ্য দেখে চিৎকারও করছে না, এমনকি তাদেরকে ধমকও দিচ্ছে না। সে শুধু বলছে আমাকে মাফ করুন, আপনারা যদি পারেন তো দয়া করে একটু দেয়ালটার পিছনে যাবেন কি। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর পাপীদের সময়, পাপীদের রাজত্ব। এখন জিনার এই ব্যাপারটা মুসলিম এবং অমুসলিম বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। আমাদেরকে আমাদের নিজেদের ব্যাপারেও সৎ থাকতে হবে। কখনো কখনো আমরা শুধু মুসলিম অমুসলিম বিশ্বের অসুস্থতার কথা বলি, তাদের সংস্কৃতির সমালোচনা করি, কিন্তু মুসলিম বিশ্বের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না। আমাদেরকে অবশ্যই অমুসলিমদের ব্যাপারে, তাদের সংস্কৃতির ব্যাপারে সতর্ক হতে হবে। হলিউডের সংস্কৃতি, এটা এখন সারা পৃথিবী জুড়ে, স্যাটেলাইট এটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে। এমনকি সবচেয়ে পবিত্র যে স্থানগুলো সেখানকার মানুষরাও ঠিক সেই দৃশ্যই দেখতে পাচ্ছে যা আপনি টিভিতে আমেরিকাতে বসে দেখতে পাচ্ছেন, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, যে স্যাটেলাইট ডিশ আপনাকে বিশ্বের সকল স্থান থেকে বিভিন্ন চ্যানেল আপনার ঘরে এনে দিচ্ছে, তা আপনি দেখতে পাবেন যে মুসলিম বিশ্বের এমন কিছু প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে যেখানে কিনা ইসলামের দাওয়া পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু হলিউড সেখানে পৌঁছে গেছে। মুভি, নগ্নতা এবং এই সংস্কৃতির ধ্বংস এখন সারা বিশ্বব্যাপী, এটা আর আঞ্চলিক কোনো বিষয় নয়, এটাই এখন বিশ্বায়ন। সুবহানাল্লাহ, আমরা মুসলিম বিশ্বের একসময় সেই সমস্ত অঞ্চলগুলোর কথা শুনতাম যেখানে মানুষের ভালো গুণগুলো বলা হতো, মানুষ কীভাবে সমাজে রক্ষণশীলতা বজায় রাখত, কীভাবে তারা মানে ইসলামের অনুশাসনগুলো মেনে চলত, সেই বিষয়গুলো আমরা শুনতাম, সেগুলো আলোচনা হতো। কিন্তু এখন সেই বিষয়গুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়গুলো ক্রমে আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র মিডিয়া নয়, আমরাও এইসব ব্যাপারকে বাড়িয়ে তুলছি, কারণ আমরা হালালকে কঠিন এবং হারামকে সহজ করে ফেলেছি। দেখুন যে বিয়ে করা কত কঠিন। আমরা আমাদের সংস্কৃতিতে, মুসলিম বিশ্বের সংস্কৃতিতে বিয়েকে কিছু মানুষের জন্য একেবারে অসম্ভব করে ফেলেছি, অনেকে বিয়ে করতে পারছেন না, এমনকি বিয়ের কথা চিন্তা করতেও তারা ভয় পাচ্ছেন যে এত বড় অর্থনৈতিক খরচের ধাক্কা তারা কীভাবে মেটাবেন। পুরুষ এবং মহিলার উপরে, নারী পুরুষদের উপরে বিয়ের পূর্বে চাপিয়ে দেওয়া এই অর্থনৈতিক বোঝা এবং দায়িত্ববোধ বিয়েকে অনেকের ক্ষেত্রে একেবারে কঠিন এমনকি অসম্ভব করে তুলে ফেলছে। কিন্তু সাথে সাথে জিনা ব্যবচার অনেক সহজ হয়ে গেছে, আইন করে এটাকে সহজ করে দেওয়া হয়েছে, মিডিয়া এটাকে সহজ করে দিয়েছে, পত্রপত্রিকায় জিনাকে উৎসাহিত করা হচ্ছে আর বিয়ে করাকে কঠিন করা হচ্ছে। সুবহানাল্লাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের সময়ে বিয়ে করা খুব সাধারণ এবং সহজ একটি বিষয় ছিল, তারা খুতবা দিতেন, খুব অল্প সময়ের মধ্যে বিয়ে হয়ে যেত, খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু বর্তমান সময়ে এখন আপনাকে এর জন্য অনেক কিছু কিনতে হবে, অনেক আয়োজন করতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার মোহরানা থাকতে হবে, অলংকার থাকতে হবে, আসবাবপত্র থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। আপনি হয়তো আপনার মেয়ের জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া কোনো পাত্রই খুঁজবেন না। মুসলিম ম্যাগাজিনগুলোতে, ম্যাট্রিমোনিয়াল ম্যাগাজিনে আপনি হয়তো দেখতে পারবেন যে একজন হয়তো 28 বছরের মেয়ে তার নিজের দেশের জন্য একজন মানুষ খুঁজছে স্বামী হিসেবে, কিন্তু সে অতিরিক্ত একটি শর্ত জুড়ে দিয়েছে যে তাকে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে। যদি সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাছের মানুষ হয়, একজন দিনদার ব্যক্তি হয়, তাহলেও তার শর্ত পূরণ হবে না, তাকে ডাক্তারই হতে হবে অথবা ইঞ্জিনিয়ারই হতে হবে। এই কাজগুলো কি মুসলিমদের বিয়ে করার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে আপনার কন্যাকে বিয়ে করতে চায় এবং আপনি যদি তার দিন, ধর্ম, চরিত্র এবং পরিচয়ে সন্তুষ্ট থাকেন এবং এরপরও আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে পৃথিবীতে মারাত্মক ধরনের ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সেই ফিতনার কথা বলছেন যা ঘটবে এবং আমাদেরই ক্ষতি হবে, কারণ আমরা সকলে মূলত সমাজের বাসিন্দারা, একই নৌকার যাত্রী, এটার জন্য আমাদের সবাইকেই ভুগতে হবে। আমরা আমাদের মেয়েদেরকে এই সমাজের পরিবেশে বড় করে তুলছি, যদি আমরা পরিস্থিতির পরিবর্তন না করি তাহলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ব্যাপারটিই খেয়াল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ধর্ম অর্থাৎ দীন এবং চরিত্র দেখে সন্তুষ্ট হও, দীন, সালাত, ইবাদত এবং সাথে চরিত্র বা আখলাকও গুরুত্বপূর্ণ, কারণ একজন দিনদার লোক হতে পারে সে খুবই রূঢ় স্বভাবের, কঠোর কর্কশ স্বভাবের, কর্কশ চরিত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে চরিত্র সম্পর্কে বলেছেন, অর্থাৎ শুধুমাত্র দীন নয়, চরিত্রও ভালো হতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে চরিত্র হয়তো খুব ভালো হতে পারে, কোমল স্বভাবের, খুব ভালো নরম স্বভাবের, কিন্তু সে যদি দিনদার না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দুটি বিষয়ই একসাথে থাকতে হবে। সুবহানাল্লাহ, তো একজন আলেম বলেছিলেন যে ধনী লোকেরা যারা অনেক সময় সাদাকা করে তাদের ব্যাপারে বলেছেন যে ধনী লোকদের জন্য এই বিষয়টা অনেক বড় একটা সাদাকা হবে যদি তারা তাদের জীবদ্দশাতেই 3 বা 4 জোড়া দম্পতির বিয়ের দায়িত্ব, আর্থিক খরচের ভারটা নিয়ে নেয়। আমরা অনেকেই অনেক সময় দান সাদাকা করি, মসজিদের সামনে ভিক্ষুকদের টাকা দেওয়া থেকে আমরা অনেকেই বিরত থাকি না, তাদেরকে সাহায্য করি। তো এই ধরনের দান সাদাকা থেকে যদি আমরা গঠনমূলকভাবে কোনো একটা বিয়েতে সাহায্য করি, যারা মুসলিম যুবক পুরুষ নারী তারা হয়তো আর্থিক খরচের কারণে বিয়ে করতে পারছে না, এই ধরনের কাজে যদি আমরা সাহায্য করি সেটা আরও অনেক বেশি উপকার বয়ে আনতে পারে। অনেক আলেম বলেছেন যে মসজিদের সামনে যারা থাকে এই ভিক্ষুকেরা আসলে ব্যবসায়ী, তারা আসলে এক প্রকার ব্যবসায়ী, এবং এটা প্রমাণ করে যে সাদাকা করার সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আসলে আমরা কিভাবে সাদাকা করছি, কাকে করছি। আমি আসলে যা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ইমোশনাল। আমরা মুসলিম দেশগুলোতে দেখি যে মসজিদের সামনে দাঁড়িয়ে হয়তো কেউ কান্নাকাটি করছে, ভিক্ষা করছে, আর দেখবেন সবাই গিয়ে তাকেই ভিক্ষা দিচ্ছে, কিন্তু যেই মানুষটা আসলেই টাকার দরকার সেই মানুষটা তার সাদাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে, সে কোনো সাহায্যই পাচ্ছে না। উদাহরণস্বরূপ ধরুন একজন যুবক এবং একজন নারী বিয়ে করতে যাচ্ছে এবং তাদের কাছে বিয়ে করার মতো যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই, এই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে এক করে দেন, তাদেরকে একসাথে থাকার সুযোগ করে দেন, তাদের বিয়ের খরচটা দিয়ে দেন, তাহলে অনেক বড় পুরস্কার রয়েছে এর জন্য। তো জিনা ব্যভিচারের আলোচনা হচ্ছিল এবং এখানে কিছুক্ষণ পূর্বে যে হাদিসটি উল্লেখ করা হয়েছিল তাতে একজন পুরুষ এবং একজন নারীর কথা বলা হয়েছে যারা রাস্তায় সবার সামনে প্রকাশ্যে জিনা করেছে। আল কুরতুবি বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের একটি লক্ষণ। তিনি এমন কিছু ব্যাপারে কথা বলেছেন যেগুলো ইতিমধ্যেই ঘটে গেছে, বিশেষত আমাদের সময়ে। আল কুরতুবি তার সময়ের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন যে আল আন্দালুস এবং স্পেনের মুসলিম এবং ওখানে ইসলামের যে শক্ত অবস্থান ছিল, যা কিনা পরবর্তীতে একসময় খিলাফতে রূপান্তরিত হলো, এবং কি কারণে এর পরও তা মুসলিম বিশ্বের বাইরে চলে গেল, মুসলিম বিশ্ব কি কারণে তা হারালো, সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। খিলাফা সে সময় বাগদাদেও ছিল, তো তখন মুসলিমরা অনেকদিন পর্যন্ত একসাথে এই দুই খিলাফা মেনে নিতে পারেনি, তো অবশ্যই মুসলিমদের জন্য একটি খিলাফা ব্যবস্থাই থাকতে হবে। আর এই জন্যই স্পেনের মুসলিমরা নিজেরা অনেকদিন যাবৎ খিলাফার ডাক দিতে সাহস পায়নি, যদিও তারা বর্তমানে খিলাফা আল আসাবিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল, কিন্তু তারা একসময় অনেক বেশি সফল, প্রাচুর্যপূর্ণ এবং অনেক বেশি ধনশালী এবং সম্পদশালী হয়ে যায়। তাই তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেরাই খিলাফা গঠন করে ফেলে। আর সেটাই মুসলিম বিশ্বে একসাথে দুটি খিলাফা থাকার প্রথম ঘটনা, একটি কুর্তুবাতে এবং অন্যটি বাগদাদে। তাই একটি সময় স্পেন মুসলিমদের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হলো, কিন্তু মুসলিমরা এই অবস্থান কিভাবে হারালো? এখন স্পেনে প্রবাসী ছাড়া কোনো মুসলিম নেই, কিছু আছে কিন্তু আসল আদি বাসিন্দারা নেই। আমি আসলে বুঝাতে যাচ্ছি যে ইসলাম একসময় মিশরে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত মিশরে সবাই মুসলিম, ইসলাম আফগানিস্তানে প্রবেশ করেছে এবং এখনও সেখানে মুসলিম, পাকিস্তানে সবাই মুসলিম, কিন্তু স্পেনে 800 বছর ইসলাম থাকার পরও কিভাবে সম্পূর্ণরূপে সেখান থেকে এটা বিলুপ্ত হলো? ইসলাম মুছে গিয়েছে, স্পেন থেকে পুরোপুরিভাবেই মুছে গিয়েছে। সুবহানাল্লাহ, যে একটি কারণ হতে পারে যে স্পেনে বসবাসরত মুসলিমরা খুবই প্রাচুর্যমণ্ডিত ছিল, তারা ছিল সম্পদশালী এবং ধনী, এবং তাদের মধ্যে এ কারণে সামাজিক এবং নৈতিক অবক্ষয়, দুর্নীতি ছড়িয়ে পড়ে। অনেকে বলেছেন যে সেখানে একজন বেশ্যা ছিল যে তার কপালে কবিতা লিখে রেখে মানুষকে আকৃষ্ট করত, আকর্ষণ করত, আর সে প্রকাশ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত। তো কুরতুবি তার সময়ের বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেছেন যে এই ঘটনাগুলো আমাদের সময়ে ঘটেছিল, আর এভাবে এসব কারণে একসময় মুসলিমরা স্পেনকে হারালো। পরবর্তী 15 নম্বর আলামত হচ্ছে যে রিবা অর্থাৎ সুদের ব্যাপক সম্প্রসারণ ঘটবে। রিবা যার অর্থ সুদ, কিন্তু আজকাল আমরা একে বিভিন্ন নামে যেমন মুনাফা, ফাইন্যান্সিং, মর্টগেজ রেট ইত্যাদি নতুন নতুন নাম দিয়ে থাকি। এটা বিভিন্ন রূপে আসতে পারে কিন্তু আসলে মূলত একই জিনিসকে বোঝাচ্ছে, অর্থাৎ সুদকেই বোঝানো হচ্ছে। ইংরেজিতে ইউজারি সুদের একটি অনুবাদ হতে পারে, কিন্তু এখন আর এই শব্দটি ব্যবহার করা হয় না, তারা আর ইউজারি শব্দটা ব্যবহার করে না। আমাদেরকে এই শব্দগুলো সম্পর্কে জানতে হবে, এই সময়ে এগুলোকে কি বলে, আধুনিকভাবে কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। তো রিবা হচ্ছে কবিরা গুনাসমূহের মধ্যে একটি, এবং এটি হচ্ছে সেই দুইটি গুনার একটি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের গুনাহগারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তো দুইটি গুনার একটি হচ্ছে রিবা এবং আরেকটি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে যে আমার আউলিয়া আমার বন্ধুকে শত্রু হিসেবে নিবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এই হচ্ছে দুইটি গুনাহ, আল্লাহ যার জন্য গুনাহগারের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুন ওয়ালা তুযলামুন।
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেন যে রিবা সংক্রান্ত কাজ যে ব্যক্তি করবে কিয়ামতের দিন তাকে এমনভাবে উঠানো হবে যেন শয়তান তাকে আবিষ্ট করে রেখেছে এবং তার হাতে অস্ত্র দিয়ে বলা হবে যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ফেরেশতারা তাকে অস্ত্র দিবেন এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত সন্নিকটে আসলে রিবা অনেক সম্প্রসারিত হবে, এবং এই হাদিসটি আত-তাবারানী বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দুই ধরনের রিবা ছিল, রিবা আল ফাদল ও রিবা আন নাসিয়া। রিবা আন নাসিয়া হচ্ছে সময়ের উপর ভিত্তি করে যে সুদী লেনদেন করা হয়ে থাকে, আর রিবা আল ফাদল হচ্ছে একই ধরনের দ্রব্যের বিনিময়ে, যেমন সোনার বিপরীতে সোনার বিনিময়, রূপার জন্য রূপার বিনিময়, এবং এই লেনদেনে আপনি একটি বাড়তি অংশ যোগ করবেন। তো আপনি এখানে একই জিনিসের বিনিময়ে বাণিজ্য করছেন, কিন্তু আপনি যে বাড়তি অংশটা দিচ্ছেন সেটাকে আল ফাদল বলা হয়ে থাকে। এই ধরনের রিবা এখনো আছে, তবে এখন রিবা আর নাসিয়াই বেশি প্রচলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এর প্রচলিত ধরনটা অনেকটা এরকম ছিল যে আমি আপনার কাছ থেকে টাকা ধার নিব, আপনি আমাকে একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবেন যে এক মাস অথবা এর থেকে কিছু বেশি, তা আমি যদি এই সময়ের ভিতরে আপনাকে টাকা পরিশোধ করতে পারি তাহলে ওই একই পরিমাণ ধারকৃত অর্থ পরিশোধ করব। কিন্তু আমি যদি ওই সময়টা পার করে দিই অর্থাৎ অতিরিক্ত সময় নেই, তাহলে আমাকে রিবার জন্য বাড়তি টাকা যোগ করতে হবে। তো এটাকেই রিবা আন নাসিয়া বলে। তো এটা বলতে গেলে বর্তমানে অনেকটা ক্রেডিট কার্ডের মতো, তারা আপনাকে এক মাস কিংবা আরও কিছু বেশি সময়ের জন্য একটা গ্রেস পিরিয়ড দিবে। আপনি যদি ওই সময়ের মধ্যে পরিশোধ করেন তো ঠিক আছে, কোনো বাড়তি অর্থ জমা দিতে হবে না, কিন্তু আপনি যদি ওই মেয়াদকৃত দিনের পরে চলে যান আপনাকে একটা বাড়তি টাকা দিতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রিবা আন নাসিয়া অনেকটা এরকমই ছিল, এবং তারা বলতো যে তাকদি ওয়া তারবি, আপনি আমাকে এখনই দিলে একই পরিমাণ পরিশোধ করবেন আর পরে দিলে আরো বেশি যোগ করে পরিশোধ করবেন। আর এখন এটাকে মানুষ বিভিন্ন নামে বিভিন্নভাবে উপস্থাপন করছে। আপনি এমন কোনো কোম্পানি খুঁজে পাবেন না যারা স্বল্প সময় অথবা বেশি সময় সাপেক্ষে এই টাকা পয়সা অর্থ ধার দেয় না। তো সবাই বলতে গেলে প্রায় আমেরিকার প্রায় সবাই লোনের উপর চলে, যে কোনো ধরনের লোন, যে কোনো ধরনের ঋণ তারা এগুলো সুদভিত্তি করে নিয়েছে, এসবে রিবার একটা বাড়তি টাকা যোগ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে এই সময়েরই উদাহরণস্বরূপ এই হাদিসটিতে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন সবারই সুদের সাথে কারবার হবে, এবং যে সুদের কারবার করবে না তার গায়েও সুদের ধুলা লাগবে। তো সুদ অনেক ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে, এবং প্রায় সবাই এই কারবার করবে। কিন্তু ব্যতিক্রম কিছু মানুষ যারা সরাসরি সুদের কারবার করবে না, তাদেরও পরোক্ষভাবে সুদের ধুলা তাদের গায়ে লাগবে। এর মানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন যেভাবেই হোক না কেন। এটাই বোঝানো হয়েছে এই হাদিসে, লেনদেন সুদের উপর ভিত্তি করে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি সুদ থেকে দূরে থাকতে চান আপনি অনেকটাই পারবেন, কিন্তু এরপরও আপনি বিশ্ব অর্থনীতির মাধ্যমে সুদ দ্বারা পরোক্ষভাবে আক্রান্ত হবেন। আপনারা জানেন যে আগের যুগে রাস্তা ছিল ধুলার রাস্তা, ধুলাময়, তাই যখন একটি ঘোড়া অথবা একটি গাধা বা একটা উট পাশ দিয়ে দ্রুত ছুটে যেত তখন ধুলা থেকে দূরে থাকার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও ধুলা থেকে বাঁচা যেত না। তাই আপনি যদি আপনার সাধ্যমতো পরিষ্কার থাকার চেষ্টা করেন তো এটা ভালো, কিন্তু কিছু ধুলা আপনাকে ছুঁয়ে যাবেই, এবং বর্তমান সময়ে এটাই ঘটছে। আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন পরিষ্কার থাকার, কিন্তু কিছু ধুলা আপনার শরীরে লাগবেই, এবং এটা একটা বিপর্যয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি সুদকে ধ্বংস করে দেবেন, আর সুদের মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো বারাকা নেই। তাই যেই দুনিয়াতে সুদের কারবার হয় সেটা কল্যাণকর নয়, আর এজন্যই আমরা এর দ্বারা আক্রান্ত হচ্ছি, যদিও বা হয়তো আমরা অনেকেই তা সরাসরি ব্যবহার করছি না। আর বিশ্ব অর্থনীতির প্রভাব তো এখন সব জায়গাতেই, কারণ এর ভিত্তি হচ্ছে সুদ। সুবহানাল্লাহ, মনে হয় যেন পুরো বিশ্বে সুদের সাগরের উপর ভাসছে। এটা অবশ্যই একটা দুঃসময় সেই অর্থে, এবং ইসলাম শুধুমাত্র আমরা জানি যে কিছু ইবাদতের সমষ্টি নয় যেগুলো আমরা করে থাকি, ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ জীবন বিধান যা কিনা আমাদেরকে সবকিছু শেখায়, কিভাবে টাকা পয়সার লেনদেন করতে হবে তাও শেখায়। কিন্তু আমরা ইসলাম থেকে এক এক সময় এক একটা বিষয় বাদ দিতে চাচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, কখনো টাকা পয়সা, কখনো রাজনীতি, কখনো সামাজিক জীবন, এভাবে যদি সবকিছু আমরা আলাদা করে ফেলি তাহলে ইসলাম বলতে আর বাকি কি থাকলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দীন হচ্ছে এই ইসলাম যা পরিপূর্ণ, আর আমরা সবকিছু থেকেই একে বাদ দেওয়ার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটি সময় আসবে যখন মানুষ তাদের টাকা পয়সা কোথা থেকে পেল সেটা নিয়ে ভাববে না, এটা হালাল নাকি হারাম রাস্তায় এসেছে মানুষ সেটা নিয়ে ভাববে না, মানুষ শুধুমাত্র টাকা কামাই করতে চাইবে, এবং এটাই তাদের একমাত্র লক্ষ্য হবে। তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আর তা হচ্ছে সম্পদ কামানো, টাকা কামাওয়া, কিভাবে সেটা কোনো বিষয় নয়। এই লোকগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা আবার যে দেশে বাস করে সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করে, কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের কথা আসে তখন সেটা তাদের কাছে অপ্রাসঙ্গিক বিষয় হয়ে যায়। আর এই মানুষগুলো শেষ বিচারের দিন আল্লাহর সম্মুখীন হবে, এবং প্রতিটি পয়সা সে কিভাবে পেয়েছে এবং কিভাবে সে খরচ করেছে এই হিসাব তাকে অবশ্যই দিতে হবে। আর এটা হচ্ছে আমরা জানি সেই চারটি প্রশ্নের একটি যা সবাইকে জিজ্ঞাসা করা হবে, আপনার টাকা আপনি কিভাবে আয় করেছেন, কিভাবে খরচ করেছেন, প্রতিটি পয়সার হিসাব আপনাকে দিতে হবে। পরবর্তী ১৬ নম্বর আলামত হচ্ছে মসজিদের সাজসজ্জা, আর এটি এমন একটি আলামত যেটি বলতে গেলে ইতিমধ্যেই ঘটে গেছে। একটি হাদিস ইবনে মাজাহ বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি সময় আসবে যখন মানুষ মসজিদ তৈরি নিয়ে অহংকার করবে, অথবা প্রতিযোগিতা করবে, অর্থাৎ আমরা মসজিদ তৈরিতে প্রতিযোগিতা করব। আর এরপর আরেকটি বর্ণনা যা আসলে ইমাম বুখারি বর্ণনা করেছেন, এটি হাদিস নয়, এটি ছিল উমর ইবনুল খাত্তাবের একটি আদেশ। আবু সাঈদ আল কুদরি বলেন যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ছাদ ছিল তাল গাছের পাতার তৈরি করা, তাল বা খেজুর গাছের পাতার তৈরি করা। তো তারা সেই গাছের শাখা নিয়ে আসতেন এবং একটির উপর আরেকটি রেখে ছাদ তৈরি করতেন। আর সেই ছাদ তাদেরকে শুধুমাত্র ছায়া দিতে পারত, পানি থেকে রক্ষা করতে পারত না। তাই বৃষ্টির সময় ভেতরে পানি ঢুকে পড়তো আর পুরো মসজিদ কাদা হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে সেই মসজিদের এই অবস্থায় ছিল। অথচ সেটাই ছিল দুনিয়ার সবচেয়ে বেশি বরকতময় মসজিদ। এই জায়গা থেকে দাওয়া শুরু হয়। খুব স্বাভাবিকভাবে তাদের কাছে এটার স্থাপত্য এবং সৌন্দর্য কোনো বড় বিষয় ছিল না। এগুলো আসলে কখনোই একটা মসজিদের মানদণ্ড নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদই ছিল দুনিয়ার সবচেয়ে কল্যাণকর মসজিদ। সেখান থেকে ইসলামের দাওয়া ছড়িয়ে পড়ে, অথচ এটার কোনো পানি রোধক ছাদ পর্যন্ত ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় তিনি একজন কারিগরকে ডেকে বললেন যে এমন একটা ছাদ তৈরি করো যা পানি রোধক হবে। তিনি আরো বললেন যে সাবধান, লাল অথবা হলুদ রং ব্যবহার করবে না, কারণ এগুলো হচ্ছে উজ্জ্বল রং। তিনি রাজমিস্ত্রিকে বললেন যে ওই দুইটি রং ব্যবহার না করতে, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের মনোযোগ। আর এরপর আনাস ইবনে মালিক বলেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে কিন্তু তারা সেগুলোকে জীবিত রাখবে না। মানে হচ্ছে তারা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু কেউ মসজিদে যাবে না। তারা মসজিদ বানানোর খাতিরেই মসজিদ বানাবে কিন্তু সেগুলো হবে আসলে মৃত মসজিদ, জীবিত নয়। ইবনে আব্বাস বলেন যে এমন একটি সময় আসবে যখন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো মসজিদ সাজাবে। আর এখন আমরা লাল এবং হলুদ রং ব্যবহার করা থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছি। এখন আমরা সোনা, রূপা, বিশাল বড় ঝাড়বাতি, ক্যালিগ্রাফি পর্যন্ত ব্যবহার করছি, যাতে দেখা যায় আমাদের জানা প্রায় সব রঙই ব্যবহার করা হয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন লাল এবং হলুদ রং ব্যবহার করো না। এটা শুধুমাত্র লাল এবং হলুদ রঙের ক্ষেত্রে তিনি বলেননি, বরং তিনি বলেছেন যে মনোযোগে ঘাটতির কথা, কারণ তিনি বলেছিলেন যে এই রঙগুলো মানুষকে বিভ্রান্ত করতে পারে, মানুষকে যাতে বিভ্রান্ত না করো সেই বিষয়ে কারিগরকে তিনি পরামর্শ দিয়েছিলেন। আবার আপনি দেখে থাকবেন যে সুবহানাল্লাহ, যে জায়নামাজ যেগুলো মানুষ সালাতের জন্য ব্যবহার করে তাতে সব ধরনের মনোযোগের হানিকর জিনিস রয়েছে। এবং বর্তমানে তুরস্কতে একটি কোম্পানি রয়েছে যারা একটা নতুন ধরনের ডিজাইনের জায়নামাজ তৈরি করেছে যার চারপাশে খুবই উজ্জ্বল রঙের একটা সীমানা রয়েছে। তাই আপনি এটাকে রাতের অন্ধকারে ব্যবহার করতে পারবেন, আর সাথে সাথে কয় রাকাত সালাত আপনি পড়লেন সেটাও হিসাব রাখতে পারবেন, কারণ আপনি যখন কোনো রাকাত বাদ দিবেন তখন এটা একটা সংকেত দিয়ে আপনার ভুল ধরিয়ে দিবে। এবং কয়েকজন আলেমকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা বলেছেন যে এটা হারাম, কারণ এটা মানুষের সালাতে ব্যাঘাত ঘটাবে। এই জায়নামাজ হয়তো হিসাব রাখবে কতগুলো সিজদা আপনি করেছেন, কতগুলো রুকু করেছেন, আবার আপনাকে তা ঘোষণা করে জানিয়েও দিবে, এবং এর সীমানায় বর্ডারে লাইটও আছে। তাই যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন এটা আপনার জন্য কোনো সমস্যা নয়, কারণ এটা আপনাকে আলো দিবে, উচ্চ প্রযুক্তির হাইটেক জায়নামাজ। কিন্তু এটার সমস্যা হচ্ছে যে সালাত থেকে মনোযোগের হানিকর, এটা মনোযোগ নষ্ট করে দেবে। আবু দারদা বলেন যে তোমরা যদি তোমাদের মসজিদ এবং কোরআন সাজাও তাহলে ধ্বংস আসবে, এটা ধ্বংসের একটা আলামত লক্ষণ। যদি আপনি মসজিদ এবং কোরআন সাজান, আর আমরা এখন ঠিক তাই করছি, আপনি দেখবেন যে খুবই দামি অসাধারণ ছাপার কোরআন যা কিনা সোনালী হরফে বা সোনা দিয়ে লেখা হয়েছে এবং অনেক দামি কাপড়ে মোড়ানো, যেমন ভেলভেটের কাপড় হতে পারে যা কিনা খুবই দামি। আর আপনি এমন মসজিদও দেখবেন যা অনেক টাকা খরচ করে বানানো হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু লোক এই মসজিদগুলো বানিয়েছে যারা এমনকি নিজেরাও সালাত পড়ে না, যেমন রাজা বা রাষ্ট্রপতিরা যারা সালাদও পড়ে না, এমনকি সালাত পড়তেও হয়তো অনেকে জানে না, এবং তারা এমন অনেক টাকা খরচ করে মসজিদ তৈরি করে দেখা যায় মানুষ তা ব্যবহার করে না। দেখে থাকবেন যে মানুষ হয়তো বাজারে ঘুরে বেড়াচ্ছে, অনেক শব্দ হইচই শোরগোল হচ্ছে, তো সবাই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে আর বলছে বাহ দারুন কি সুন্দর মসজিদ, কিন্তু কেউ সালাত পড়তে যাচ্ছে না। আবার অনেক জায়গায় এমন মসজিদ দেখবেন যে এতই সুন্দর যে জাদুঘর হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয়, আর সালাতের সময় কেউ সালাত পড়তে যায় না। এসব মানুষ মসজিদে আসে দেখার জন্য এবং ইসলামিক স্থাপত্য দেখে অবাক হওয়ার জন্য। আবু দারদা বলেন যে এটা ধ্বংসের একটা চিহ্ন। সুবহানাল্লাহ, এটা আবু দারদার ইলম এবং বিচক্ষণতা, কারণ এই কাজগুলো এমন ধরনের মানুষের চিহ্ন যারা আসলে প্রতীকী কাজ করে এবং মূল কাজের অনেক কিছু তারা ছেড়ে দেয়। মানুষ সুন্দর কিছুর পেছনে ছোটে কিন্তু তারা আসলে কোনো জিনিসেই আগ্রহ বোধ করতে পারে না, তারা আসলে কোনো বিষয়ে কোনো জিনিসেই আসলে আগ্রহী হয় না, আর এসবই হচ্ছে বিপদগামী মানুষের চিহ্ন। পরবর্তী ১৭ নম্বর আলামত হচ্ছে যে উঁচু উঁচু দালান তৈরি করার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি মেষ এবং ছাগল পালককে দেখবে যে উঁচু প্রাসাদ বানাতে প্রতিযোগিতা করছে, যারা কিনা নগ্নপদ এবং গরিব ছিল, এবং এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খালি পায়ের নগ্ন হিসেবে বর্ণনা করেছেন। এর মানে এই না যে তাদের আসলে কাপড় নাই, এর মানে হচ্ছে তারা এতটাই গরিব ছিল যে তারা নিজেদের সতর ঠিকমতো ঢাকতে পারত না কাপড়ের অভাবে। আল্লাহই জানেন যে এই হাদিসগুলোতে আমরা মুসলিম উম্মার প্রতি নির্দেশনা পাই, তো এগুলো মুসলিম উম্মা সম্পর্কে বলছে, অবিশ্বাসী কাফিরদের সম্পর্কে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বিভিন্ন চিহ্ন সম্পর্কে আলোচনা করেছেন যেগুলো মুসলিম উম্মার সাথে সম্পর্কযুক্ত। তো অবশ্যই কিছু চিহ্ন সকল বিশ্বাসীদের সম্পর্কে বলা হয়েছে স্বাভাবিকভাবে, আবার কিছু নির্দিষ্ট কিছু মানুষ সম্পর্কে বলা হয়েছে। কিন্তু যখন হাদিসে কোনো নির্দেশনা থাকে না এবং কিছু নির্দিষ্ট মানুষ সম্পর্কে বলা হয়, তখন আমরা ধরে নিই যে তারা হচ্ছে মুসলিম বা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে। এটা তেমনই একটা হাদিস এবং এখানে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা প্রথমে গরিব ছিল এবং আকস্মিক রাতারাতি ধনী হয়ে যায়, আর তাদের এত টাকা আছে যে তারা এখন আর প্রয়োজনের জন্য ভবন নির্মাণ করছে না, তারা ভবন নির্মাণ করছে প্রতিযোগিতার জন্য। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুন মানে হচ্ছে তারা এমন মানুষের সাথে প্রতিযোগিতা করছে যারা উঁচু দালান তৈরি করছে। আর আপনি এর উদাহরণ দেখতে পারবেন গালফ এলাকায়, আরব উপসাগরীয় এলাকায় এর উদাহরণ আপনি খুঁজে পাবেন। এক সময় যেসব মানুষ খুবই দরিদ্র ছিল তারা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে এই খনিজ তেলের কারণে, তাই এখন তারা দালান নির্মাণের প্রতিযোগিতা করতে পারে, অথচ এক সময় তারা থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারত না, আর এখন এটা সুউচ্চ ভবন তৈরি করার প্রতিযোগিতা। সুবহানাল্লাহ, এটা ছিল ধ্বংসপ্রাপ্ত আদ জাতির একটি চিহ্ন, এটা ছিল আদ জাতির একটি সাফল্য। কুরআনে তাদের নবী হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা প্রত্যেক পাহাড়ের উপরে সৌধ তৈরি করছো, অপচয় তোমাদের এসবের প্রয়োজন নেই। তারা পাহাড়ের চূড়াতে সৌধ তৈরি করত, তারা উপত্যকায় বাস করত আর অকারণে পাহাড়ের চূড়াতে প্রাসাদ তৈরি করত। তা আবাসুন, আবাস মানে হচ্ছে অপচয়, তারা তাদের টাকা পয়সা সম্পদ অপচয় করছে আর এটা অহংকার বশত তারা করছে। এবং আমাদের আজকের আলোচনায় সর্বশেষ যেই আলামতটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি 18 নম্বর, সেটা হচ্ছে দাসী তার নিজের মনিবকে জন্ম দেবে। এই হাদিসটি জিব্রিল আলাইহিস সালামের একটি বিখ্যাত হাদিস, এটা বুখারি এবং মুসলিমেও রয়েছে। জিব্রিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে মহিলা বা দাসী তার মনিবকে জন্ম দেবে। তো আলেমরা এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন, এর একটি হচ্ছে এমন একটা সময় আসবে যখন তারা তাদের পিতামাতার অর্থাৎ সন্তানরা তাদের পিতামাতার খুব বেশি অবাধ্য হয়ে যাবে আর বাচ্চারা তাদের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করবে, যেমনটা মনিব এবং দাসী সম্পর্কের মধ্যে হয়ে থাকে। সন্তান যেন মায়ের মনিব হয়ে যাবে, তাদের মধ্যে কোনো সম্মান থাকবে না। আর এটাই হচ্ছে ইবনে হাজারের অভিমত, তিনি বলেন যে এটাই সব থেকে গ্রহণযোগ্য মত, কারণ এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক। আর আমার মনে হয় যে আমরা এটা বর্তমানে দেখতে পাচ্ছি। আগে একটা সময় ছিল যখন মুসলিম এবং অমুসলিম সমাজে বাবা মায়ের জন্য অনেক সম্মান ছিল, বড়দের জন্যও ছিল। আর আপনি এটা এশিয়ান, ভারতীয়, হিন্দুয়ানি সংস্কৃতি এমনকি বিশ্বজোড়া বিভিন্ন সংস্কৃতিতে দেখতে পাবেন। কিন্তু আপনি এখনো দেখতে পাবেন যে কয়েক জেনারেশন আগেও মানুষ বাবা মায়ের সাথে কেমন আচরণ করত আর বর্তমানে কিভাবে আচরণ করে। এখন আপনি দেখবেন যে 18 বছর বা এরও আগে বাচ্চারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আর তারা তাদের বাবা মায়ের প্রতি কোনো কিছুই আর করণীয় বলে মনে করে না। আর এটা আইন অনুযায়ী অর্থাৎ 18 বছরের পর বাবা মায়ের প্রতি সন্তানের আর কোনো দায়বাধ্যতা থাকে না, তারা স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। যদি বাবা মা 18 বছরের ছেলে অথবা মেয়েকে আদালতে নিয়ে যায় তাহলে তারা এর থেকে কিছুই পাবে না, কিচ্ছু না। এটাই হচ্ছে বর্তমানের আইন। আমরা অনেক সময় এখন এমন আইন নিয়ে কথা বলছি যা কিনা যুক্তিযুক্ত হওয়ার কথা। এখন মানুষের অভ্যাস এবং কাজকর্ম আরো অনেক বেশি খারাপ। আর আপনারা যদি ভয়ঙ্কর বাজে কোনো গল্প শুনে থাকেন, আসলে আমাদের অত দূর যাওয়ার দরকার নেই যে কিভাবে সন্তানরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। যখন আসলে ইসলামের একটি শিক্ষা বাতিল হয়ে যায় তখন সমাজে অনেক বিপর্যয় দেখা দেয়। আর সুবহানাল্লাহ, এটা এমনিতেই বোধগম্য যে বাবা মা সন্তানদের জন্য কি পরিমাণ করে থাকেন। আল্লাহর পরেই দ্বিতীয় বাধ্যবাধকতা হচ্ছে পিতামাতার প্রতি, কারণ আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সব থেকে বেশি সাহায্য করেন আর আমরা আল্লাহর কাছে সবকিছুর জন্যই ঋণী, তিনি আমাদের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নন। এই জন্যই আমাদের কৃতজ্ঞতা আল্লাহর কাছে হওয়া উচিত আর এর পরই হচ্ছেন বাবা মা। আর সেই জন্য আল্লাহ সুবহানাল্লাহ কুরআনে বলছেন,
ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন শুধুমাত্র তারই ইবাদত করতে এবং পিতা মাতার প্রতি সদয় হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম উল্লেখ করার পরপরই বাবা মায়ের প্রতি সুন্দর হতে বলেছেন। যখন একটা বাচ্চা অসহায় থাকে তখন তার মা এবং বাবা তাকে বড় করতে যে পরিমাণ কষ্ট করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে ক্ষমতা দিয়েছেন, আর শুধুমাত্র এভাবেই একটি বাচ্চাটিকে তারা বড় করতে পারে। আর সুবহানাল্লাহ, 15 বছর বয়সে সে বাচ্চাটা একসময় আর তাদেরকে কিছুই ফেরত দেয় না, আর এটাই হচ্ছে অকৃতজ্ঞতার চূড়ান্ত সীমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।